নামাজ কেন হবে না মুমিনগণের মেরাজ নই কত খোদার অর্জন করে তারা নামাজে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান মুমিন এর মেয়েরাজ এর মধ্যে আপনাদেরকে সুস্বাগত। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে নামাজ সম্পর্কিত যে ফরজ কাজগুলি রয়েছে আমরা ধারাবাহিকভাবে হুজুরের আলোচনার মাধ্যমে আমরা শ্রবণ করে আসছি এবং আমরা ওয়াজিব আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করেছি, সাথে সাথে যে কাজগুলি নামাজের মধ্যে পাওয়া গেলে নামাজ ভঙ্গ হয়ে যায় তাও আমরা শ্রবণ করেছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা ধারাবাহিকভাবে নামাজের মধ্যে এমন কিছু কাজ আছে যে কাজগুলি নামাজের মধ্যে পাওয়া গেলে ওই নামাজটা পুনরায় ইসলাম আমাদেরকে বিধান করে দিয়েছেন, সিস্টেম করে দিয়েছেন, পদ্ধতি করে দিয়েছেন যে ওই নামাজটা পুনরায় আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, ওই বিধানটা হচ্ছে মাকরুহ তাহরিম। আলহামদুলিল্লাহ আমরা মাকরুহ তাহরিম সম্পর্কে হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করছি। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরও কিছু বিস্তারিত মাকরুহ তাহরিম সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করব। এর পূর্বে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি বরকতময় হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দশটি রহমত নাযিল করবে। আসুন আমরা মহাব্বত সহকারে বরকতের জন্য একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করছি যে মোটামুটি আপনাদেরকে যে বিভিন্ন বিষয় সম্পর্কে, বিশেষ করে যেমন মাকরুহ তাহরিম সম্পর্কে যে বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার তো আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। তো শুরুতে অনুরোধ করব যে নামাজের আহকাম আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছেন নামাজ সম্পর্কিত বিস্তারিত মাসালা মাসাইল সম্পর্কে আলহামদুলিল্লাহ খুব সহজভাবে ওইখানে লিখেছেন, তো আমি সকলকে অনুরোধ করব আমরা নামাজের আহকামটা প্রত্যেকের ঘরের মধ্যে রাখার জন্য চেষ্টা করি। আসুন আমরা আর দীর্ঘায়িত করব না, আলহামদুলিল্লাহ আমরা গত অনুষ্ঠানে মাকরুহ তাহরিম সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করছি, আজকেও আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মাকরুহ তাহরিম সম্পর্কে আরও কিছু আলোচনা আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। আলহামদুলিল্লাহ হুজুর, আমরা যে গত অনুষ্ঠানে মাকরুহ তাহরিম বিধান কি, হুকুম কি তা আমরা শ্রবণ করেছি এবং সাথে সাথে সংক্ষিপ্ত মাকরুহ তাহরিম সম্পর্কে আলোচনা আমরা শ্রবণ করেছি। আচ্ছা, আজকে আপনাকে প্রথমে যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে যে নামাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ না জানার কারণে এদিক সেদিক দেখে, হয়তোবা আসমানের দিকে দেখে বা এদিক সেদিক তাকায়, এর বিধানটা কি হবে, এ ব্যাপারে কিছু?
নামাজে তো আমার দৃষ্টিকে প্রথমত রাখতে হবে সিজদার জায়গায়, যখন আমি কিয়াম অর্থাৎ দণ্ড এবং থাকব, কিরাত পড়ব বা ইমাম সাহেব কিরাত পড়বেন, তখন আমার দৃষ্টি থাকবে আমার সিজদার জায়গায় যেখানে আমি সিজদা করব ওখানে। যখন আমি রুকু করব তখন আমার দৃষ্টি থাকবে আমার দুই পায়ের মাঝখানে। যখন আমি সিজদা করব তখন আমার দৃষ্টি থাকবে আমার নাক বরাবর অর্থাৎ নাকের ডগা বরাবর আমার দৃষ্টি রাখবো দুই চোখের মাঝখানে। এবং যখন তাশাহুদের মধ্যে আমি বসবো তাহিয়াত পড়ার জন্য তখন আমার দৃষ্টি থাকবে আমার কোলের মধ্যে। যখন সালাম ফেরাবো তখন আমার দৃষ্টি থাকবে উভয় কাঁধের উপর। এটাই হচ্ছে দৃষ্টির বিধান নামাজের মধ্যে। এখন আমি যদি এদিক সেদিক তাকায়, আসমানের দিকে তাকায়, তো এটার হুকুম কি? কিবলা শেখ হতে গেলে আমির রাসুল খুব সুন্দরভাবে নামাজের আহকামের মধ্যে লিখেছেন যে কেউ যদি আসমানের দিকে তাকায়, কেউ আসমানের দিকে তাকায় তাহলে এটা হচ্ছে মাকরুহ তাহরিম, ইচ্ছাকৃতভাবে আসমানের দিকে তাকাচ্ছে। মাকরুহে তাহরিমে, এটার দ্বারা নামাজকে আবার পুনরায় পড়তে হবে। হ্যাঁ, আপনার ভুল ক্রমে আপনার দৃষ্টি চলে গেছে, আপনি তাড়াতাড়ি ফিরিয়ে নিয়েছেন, যদিও এটা অপছন্দনীয়, কিন্তু এটার দ্বারা নামাজ ভঙ্গ হবে না বা এটা মাকরুহে তাহরিমে হবে না। ইচ্ছাকৃত নামাজ উপরের দিকে দেখছেন, অনুরূপভাবে এদিক সেদিক দেখার বিধানও ঠিক একই রকম। যদি আমি ভুলক্রমে ডান বামে তাকাই, তাকাই মানে আমার চেহারাকে না ঘুরিয়ে আমি দৃষ্টিকে ঘুরাচ্ছি, চোখকে এদিক সেদিক ঘুরাচ্ছি, তো এটা করা উচিত না, তারপরও নামাজের মধ্যে মাফ রয়েছে। আর যদি আমি চেহারাকে ঘুরাই, এটাও অপছন্দনীয়, কিন্তু তিন তাসবিহ পরিমাণ পড়ার আগে যদি আপনি আপনার চেহারাকে কিবলার দিকে নিয়ে আসেন, ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে আপনার নামাজ বহাল থাকবে। এর চেয়ে যদি বেশি হয় তাহলে আপনার নামাজ যাবে মাকরুহে তাহরিমে হয়ে যাবে, আপনাকে আবার নামাজটা পুনরায় আদায় করতে হবে। আর যদি চেহারার সাথে সাথে যদি আমার সিনাও ফিরে যায়, 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যদি আমার সিনা ক্যাবলা থেকে অন্য দিকে ফিরে যায়, তাহলে তো আমার নামাজই ভঙ্গ হয়ে যাবে, কারণ কেবলামুখী হওয়া আমার নামাজের অন্যতম একটা ফরজ কাজ।
এখানে আরেকটা প্রশ্ন, যে উপর দিকেও দেখলাম না, আশেপাশেও দেখলাম না, সোজা, যেহেতু আপনি বলেছেন যেটা নামাজের দৃষ্টি দেওয়ার যেটা একটা বিধান, যখন আমরা ক্যাম করব দাঁড়াবো তখন আমাদের দৃষ্টি থাকবে সিজদার জায়গার মধ্যে। জি, তো আমি সিজদার জায়গা না দেখে মানে এভাবে সামনের দিকে তাকিয়ে এলাম, এটার ব্যাপারে?
এটার ব্যাপার আমি সামনের দিকে দেখে থাকি, তো আমার নামাজের ফজিলতের মধ্যে কিছু ঘাটতি হবে, আমার নামাজটা থাকবে।
আচ্ছা, ধন্যবাদ দর্শক শ্রোতা। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত হুজুরের কাছ থেকে জানতে পারলাম নামাজের দেখার ক্ষেত্রে আমরা কোন সময় কোথায় দেখব, এর বিধানটা কি, আলহামদুলিল্লাহ আমরা জানার জন্য চেষ্টা করেছি। হুজুর, যেহেতু আপনি সিজদার কথা আলোচনা করেছেন, তো আমার কাছে একটা প্রশ্ন জানতে চাইব, যে সিজদা যখন আমরা করব, সেটা পুরুষেরটাও সাথে সাথে বলবেন এবং ইসলামী বন্ধুটাও একসাথে বলে দেওয়ার জন্য অনুরোধ করবো আপনাকে, হাত কোথায় রাখবো আমরা, অর্থাৎ এই যে হাতের এই বাহুটা কি কোন অবস্থায় রাখবো, একটু যদি এটা একটু আলোচনা করতে।
সজদা যখন আমরা করব, তখন পুরুষরা তো হাতের তালু যেটা সেটা মাটিতে রাখবে, এরপর দুই হাতের মাঝখানে নাক রাখবে, এরপর কপাল রাখবে, সজদা করবে, আর এই অংশটা হাতের এই বাহু অংশটা কনুইয়ের থেকে শুরু করে কবজির মাঝখানের জায়গাটা আমরা মাটি থেকে উপরে রাখব, এবং বাহুকে আমার পার্শ্বদেশ থেকে একটু দূরে রাখব। এভাবেই হচ্ছে পুরুষরা নামাজ আদায় করবে। আর ইসলামী বোনেরা উভয় হাতকেও, উভয় হাতের তালুকে মাটির সাথে লাগিয়ে রাখবে, এবং হাতের এটা যেটা বাহু রয়েছে এটাকেও মাটির সাথে লাগিয়ে রাখবে, সাথে সাথে তারা এভাবে নামাজ পড়বে, গুটিয়ে নামাজ পড়বে, তাদের এই উভয় হাতের বাহু পার্শ্বদেশ এটা সিনার পাশের অংশের সাথে এক প্রকার তারা লেফটে নামাজ পড়বে, একদম জড়সড় হয়ে নামাজ পড়বে, যাতে পর্দার উপর পর্দা যেভাবে করা হয় সেভাবে। তো পুরুষের জন্য এই জায়গাটা বাহুটা মাটির সাথে না লাগানো দরকার, যদি সে লাগিয়ে মেয়েদের মতো নামাজ পড়ে তাহলে এটা হয়ে যাবে আপনার মাকরুহে তাহরিমি, অর্থাৎ তার নামাজকে আবার পুনরায় তাকে পরে দিতে হবে, পরে দেওয়াটা তার জন্য ওয়াজিব। আগে একটা প্রশ্ন করেছেন আপনি, যদি নামাজি ব্যক্তির দিকে সামনে তাকায়, এখন যদি সামনে নামাজি ব্যক্তি আছে, নামাজি ব্যক্তি আমার দিকে দাঁড়িয়ে আছে বা কোনো ব্যক্তি আমার দিকে দাঁড়িয়ে দেখে আছে, না প্রথম কাতারের মধ্যে কেউ আছে বা কেউ বসে আছে, আমি তাকে সামনে নিয়ে আমি নামাজ শুরু করে দিলাম, তো এটা গুনাহগার হবে, এবং এটাও মাকরুহে তাহরিমের মধ্যে লেখা হয়েছে। তো এরকম সামনে অন্তরাল ছাড়া কোনো ব্যক্তি আমার সামনে আছে, তার মাঝখানে কোনো পর্দা সুতরা ইত্যাদি নাই, কোনো দেওয়াল ইত্যাদি নাই, কোনো কিছু অন্তরাল না থাকলে, যদি একটা মানুষ আমার দিকে ফিরে আছে, নামাজই হোক বা বাইরের মানুষ হোক, তো ওকে সামনে নিয়ে আমি নামাজ শুরু করে দিলাম, তো এটাও নামাজের মাকরুহে তাহরিমের মধ্যে অন্তর্ভুক্ত, তাকে নামাজটা আবার পুনরায় পড়ে দিতে হবে। তাই কাউকে কারো মুখোমুখি হয়ে নামাজটা না পড়া, এটা অনুরূপভাবে আমার পিছনে যখন কেউ নামাজ পড়ছে তখন আমি সামনের কাতারে নামাজ পড়ছি, তা আমি ফেরার সময় একটু খেয়াল করে ফিরব, আমার পিছন সোজা বরাবর কেউ নামাজ পড়ছে কিনা এটা দেখব। বিশেষ করে ইমাম সাহেব তো ভালো খেয়াল রাখবেন, যেহেতু ইমাম সাহেবের অনেক সময় নামাজ শেষ হয়ে যায় কিন্তু ওনার সোজা পিছনে মুক্তাদি নামাজ পড়ছে, ইমাম সাহেব সোজা ফিরে গেলেন, তো এক্ষেত্রে একটু আমাদের খেয়াল রাখা দরকার। পিছনে ব্যক্তি যদি নামাজ আদায়রত অবস্থায় থাকে তাহলে আমরা যখন ফিরব তখন তার মুখে আমরা ফিরব না।
এখানে আরেকটা জিনিস দেখা যায়, যখন জামাতের ক্ষেত্রে জামাত শেষ হওয়ার পর অনেক সময় দেখা যায় আমরা বারবার পিছনের দিকে দেখি কিন্তু আমাদের পিছনে নামাজ পড়ে, এটার বিধানটা কি? মানে অনেক সময় যে বারবার পিছনের দিকে দেখা,
এটা অহেতু একটা কাজ। যদি আমার যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে আমাকে উঠতেই হচ্ছে, তাহলে এটার বিধান ও শরীয়ত আমাদেরকে দিয়ে দিয়েছে কিভাবে আপনি ওনাকে অর্থাৎ আপনার পিছনে কেউ নামাজ পড়ছে তাকে ক্রস করে কীভাবে আপনি উঠবেন। তো সোজা তার দিকে না ফেরা, শরীরকে না ফেরানো তার দিকে, অর্থাৎ পেছনে যে ব্যক্তি নামাজ পড়ছে তার দিকে না ফেরানো, এবং এদিক তার নামাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করা, এটাই হচ্ছে আমাদের জন্য সুন্দর বিধান হবে, যাতে তার দিকে আমার শরীরও না ফেরা হয় এবং বারবার তার দিকে দেখলে তার দৃষ্টিও একটু বিভ্রম হতে পারে, তিনিও নামাজের মধ্যে খুশু খুশু হারিয়ে ফেলতে পারেন। তা আমাদের উচিত হচ্ছে সোজা বসে থাকা, এইরকম ছোটোখাটো মাকরুহা যেগুলো রয়েছে এগুলো থেকে যেন নামাজকে আমরা বাঁচিয়ে রাখি।
মাশাআল্লাহ, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে যে মাকরুহ তাহরিমি সম্পর্কে আলোচনা শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমরা যা শ্রবণ করেছি বিশেষ করে যে এটা দেখা যায় অনেক মানুষ এই জ্ঞানটা না থাকার কারণে নামাজের মধ্যে এদিক সেদিক দেখে, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মধ্যে এদিক সেদিক দেখা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জি, এবং শুরুতে হুজুর যেটা নামাজে দেখার যেটা বিধান, অর্থাৎ আমি যখন কিয়াম করব দাঁড়ার অবস্থায় থাকব তখন আমার দৃষ্টি কোথায় থাকবে, যখন আমি রুকুতে যাব তখন আমার দৃষ্টি কোথায় থাকবে, যখন আমি সিজদায় যাব তখন আমার দৃষ্টি কোথায় থাকবে, যখন আমি তাশাহুতে বসব তখন আমার দৃষ্টি কোথায় থাকবে, আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে যে আলোচনা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। জি হুজুর, আলহামদুলিল্লাহ যে মাকরুহ তাহরিমি নিয়ে আমরা আলোচনা করছি, নামাজ জামাত সহকারে পড়ার ক্ষেত্রে যেটা একটু লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে, যে ইমাম সাহেবের আগে যে নামাজের যে আরকানগুলি রয়েছে, যেমন রুকু রয়েছে, সিজদা রয়েছে, ঠিক আছে না, তো এভাবে ইমাম সাহেবের আগে চলে যাওয়া, আগে করে নেওয়া, এটার বিধানটা একটু, কারণ এই জিনিসটা বেশিরভাগ কিন্তু আমাদের সমাজে দেখা যায়।
এখন অ্যাডভান্সের যুগ চলতেছে, সব কিছুতে ফাস্ট, ইমাম যদি 4G নামাজ পড়ে মুক্তাদিকে 5G নামাজ পড়তে হবে, এরকম একটা প্রতিযোগিতা চলে আসছে। এবং যে ইমাম যত দ্রুত, যেমন মাহে রমজান চলছে, যে ইমাম যত দ্রুত তারা বিশ্বাস করে নিতে পারেন সেই ইমাম ফাস্ট, তার পিছনে আমাকে নামাজ পড়তে হবে। যে ইমাম সাহেব 5 দিনে তারা খাদন কোরআন শেষ করে দিতে পারেন, তার পিছনে কষ্ট হলো গিয়ে নামাজটা পড়বো। আচ্ছা, নামাজও কেমন পড়ে? মনে করেন বসে থাকবে, যখন ইমাম সাহেব রুকুতে যাবেন তখন একটু দাঁড়িয়ে রুকুতে চলে যাবেন, দ্বিতীয় রাকাতটা কোনো রকমের নামাজ পড়ে নেন, এভাবে চলতে থাকে একটা বাহানা আর কি। তো সেই ইমাম সাহেবের কেরাতের মধ্যে ইয়া আলামুন আর তা আলামুন ছাড়া আর কিছু বোঝা যায় না। তো লাস্টে যখন রুকুর মধ্যে যাবে তখন লাস্টের শব্দটা একটু দীর্ঘ মত সহকারে পড়ে, সেসব বোঝা যায়। তো দেখেন, যদি ইমাম তাকবীরে তাহরিমা বাঁধছেন, তাকবীর বলেছেন এবং এখনও শেষ করেন নাই, এর আগে যদি আমার তাকবীর বলা হয়ে যায়, ইমাম আল্লাহু আকবার আকবার এখনো শেষ করার নাই কিন্তু আমি আল্লাহু আকবার বলে আমি নিয়ত বেঁধে নিয়েছি, বলেছি এবং হাতও বেঁধে নিয়েছি, তো আমার বলা যদি ইমাম সাহেবের বলার আগে হয়ে যায় তাহলে তো আমার নামাজের মধ্যে এন্ট্রি হলো না, প্রবেশও হলো না, আমার সব কিছু নামাজে ইমামের পরে হতে হবে। আচ্ছা, যাক, ইমামের তাকবীরে তাহরিমার বলার উচ্চারণের পরে আমারটা শেষ হলো, তাহলে আমার নামাজে এন্ট্রি হয়ে গেলো, কিন্তু নামাজের বাকি আরকান যেগুলো রয়েছে, যেমন ইমাম রুকুতে যাচ্ছে, ইমামের আগে আমি রুকুতে চলে গেছি, ইমাম রুকুতে এখন উঠে না আমি উঠে গেলাম, ইমাম সাজদায় তাকবীর বলেছে কিন্তু ইমাম বৃদ্ধ হওয়ার কারণে বা অসুস্থ হওয়ার কারণে অথবা যে কোনো কারণে ইমাম আস্তে ধীরে স্থিরভাবে নামাজ পড়ছেন, ইমাম সাজদায় যাওয়ার আগে আমি সাজদায় চলে গেলাম, ইমামের উঠার আগে আমি উঠে গেলাম, যদি এভাবে ইমামের আগে আগে রোকন পালন করা হয় তাহলে কিতাবের মধ্যে আসছে এটা নামাজের মাকরুহ তাহরিমের মধ্যে অন্তর্ভুক্ত, তার মানে তার নামাজকে তাকে আবার পুনরায় পড়ে দিতে হবে। তো ইমামের সাথে যেটা নামাজ পড়েছে এটা তো নামাজ পড়েছে কিন্তু পড়ার মতো হয় নাই, তাকে আবার তাকে পুনরায় পড়ে দিতে হবে, আদায় করে দিতে হবে, নামাজের মাকরুহ তাহরিমের মধ্যে অন্তর্ভুক্ত। এবং হাদিস বাগের মধ্যে এটার অনেক মুজাম্মাদ অনেক তিরস্কার ভৎসনা এসেছে। যারা এরকম করেছে তারা এটার ফলও পেয়েছে। ইমাম নববী রাহমতুল্লাহ তাআলাই অনেক বড় মশহুর হাদিসে পাকের ইমাম ছিলেন। তো ওনার এক ওস্তাদ ছিলেন, যে ওস্তাদ চেহারা দেখাতো না, পর্দার মধ্যে থেকেই হাদিসে পাকের দরস দিতেন। তো ইমাম নববী রাহমতুল্লাহ তার অনেক খুব ভালো ছাত্র ছিলেন, ওস্তাদের কথা শুনতেন। তো ওস্তাদের অনেক প্রিয় ছিলেন। তো একদিন সুযোগ পেয়ে একা ছিলেন, ওস্তাদকে খেদমত ওস্তাদের খেদমত আরজ করলেন, হুজুর আমার একটা আরজু ছিল, আমি দীর্ঘদিন ধরে আপনার কাছ থেকে হাদিসে পাকের দরস শুনছি, ইলমে দিনা হাসিল করছি, কিন্তু আপনার জিয়ারত কখনো করতে পারলাম না, হুজুর আমাকে একটু জিয়ারত দেন। তো হুজুর তো নানা তাল বাহানা করলো যাতে না দেখানো হয় ওনার চেহারাটা। শেষ পর্যন্ত ছাত্রের আপনার বেশি অনুরোধের কারণে চেহারাটা দেখালো, দেখা গেল চেহারা গাধার মতো হয়ে গেছে, একদম গাধার মতো চেহারা, মুখটা একদম গাধার মতো। কেন? তো হাদিসে পাকের মধ্যে এটার মানে এক প্রকার ভৎসনা তিরস্কারে এটা এসেছে, কেউ যদি ইমামের সাথে রুকু সিজদায় অর্থাৎ ইমামের আগে, ইমাম পিছনে মুক্তাদি আগে, তো হাদিসে পাকের মধ্যে এসেছে যে তার চেহারা গাধার মতো হয়ে যাবে, হাদিসে পাকের সারমর্ম। তো ইমাম নববী রাহমতুল্লাহ তাআলার ওই উস্তাদ মহতারাম বলছেন, দামেস্কের উস্তাদ, তো বলছেন এই হাদিসে পাকের উপর আমার তেমন মানে একটা বিশ্বাস জমে নাই,
মানে কম ছিল আর কি
বিশ্বাস, ভক্তি কম ছিল, প্লাস হাদিস দুর্বল হতে পারে, অনেক হাদিস দুর্বল বলে আমরা এড়িয়ে যাই,
এড়িয়ে যাই জি, বর্তমান সময়ে যে দুর্বল হাদিস দঈফ হাদিস বলে এটা গোড়ায় যায় জি।
তো উনি বলছেন যে হাদিসে পাকের সনদ ইত্যাদি ইত্যাদি মিলে আমার কেমন যেন এটার উপর পূর্ণ বিশ্বাস আমি রাখতে পারি নাই। তো কি হয়েছে? উনি বলছেন কি হয়েছে ইমাম সাহেবের আগে পরে গেলে সমস্যা কি? হাদিসে পাকের রাবি দুর্বল বা হাদিসে পাক সহি না এরকম মনে করে। তো উনি বাস ওনার বিশ্বাসের অভাবের কারণে উনি ইমাম সাহেবের আগে করলেন এরকম। তো উনি বললেন যে এরপর থেকে আমার চেহারা গাধার মতো হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের জোবানে পাক, এটা মুস্তাজাবুদ দাওয়াত, সেই জোবানে পাক দ্বারা আল্লাহ তাআলার ওহী বের হয় শুধু। তো যা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করে দিয়েছেন বাস আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তাই সেজন্যে হাদিসে পাক আমলের ক্ষেত্রে অর্থাৎ যেগুলা ফজিলতের হাদিসে পাক আছে সেগুলো প্রত্যেকটা আমল করা দরকার, প্রত্যেকটা আমল করা দরকার। আর যেগুলি আহকামের হাদিসে পাক আছে সেগুলো মুস্তাহিদিন একরাম আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে আমাদের চলা দরকার। এখন সবাই তো আর মুফতি না, সব ইমাম সাহেব মুফতি হবেন এমন কোনো কথা না, সব মুফতি আবার মানে প্রত্যেক প্রকারের ইলমের মুফতি হবেন এরকমও কোনো আবশ্যক না। এক একজন এক এক সাইডের মধ্যে কাজ করছেন, ডাক্তার সবাই ডাক্তার, কেউ সার্জারি ডিপার্টমেন্টের ডাক্তার, আবার কেউ আপনার মেডিসিনের ডাক্তার, কেউ আবার আপনার হাড় ডিপার্টমেন্টের ডাক্তার, কেউ চোখ ডিপার্টমেন্টের ডাক্তার,
আলাদা আলাদা
আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো আল্লাহ তো ইলমের জগতের মধ্যে শরীয়তের মধ্যে এক একজনকে এক এক দায়িত্বে রেখেছেন, ঠিক আছে। তো সেজন্যে এখন সবাই যদি আমরা জায়গায় জায়গায় মুফতি হয়ে যাই, জায়গায় জায়গায় যদি আলিম হয়ে যায়, তাহলে এই মানুষ এরকম বিভ্রান্তির শিকার হয়ে যাবে। সো হাদিসে পাকের মধ্যে যেগুলা এসেছে ফজিলত হাদিসে পাক, উলামায়ে কেরাম যদি জঈফ বলেছেন, জঈফ মানে দুর্বল বলেছেন, কিন্তু আমলযোগ্য, আমল করা যাবে। তাই ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা বলছেন আমার ওস্তাদের পাকের চেহারা সেই কারণে গাধার মতো হয়ে গিয়েছিল। তাই নামাজে যদি আমি ইমাম সাহেবের আগে করে ফেলি সব কিছু ফার্স্ট, তো তাহলে যদি ওই হাদিসে পাকের অনুসরণে যদি আমার চেহারা এরকম হয়ে যায়, আচ্ছা দুনিয়াতে হলো না, কবরের মধ্যে হয়ে গেলে, আর যদি আখেরাতের মধ্যে গাধার চেহারায় আমাকে উত্তোলন করা হয়, কেমন লাঞ্ছনা মানুষের সামনে হবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন, এবং সেই হিসাবে আমাদের হাদিসে পাকের উপর আমল করতে হবে, এবং মাকরুহ তাহরিমি থেকে আমার নামাজকে বাঁচাতে হবে।
মাশাআল্লাহ। হুজুর এখানে আরেকটা কথা আপনার সাথে আমি এটাও শেয়ার করব, যে বর্তমান সময়ে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিসে বিভিন্ন হাদিস মুবারাকাকে যে জাল হাদিস বলে, দুর্বল হাদিস, দঈফ হাদিস বলে যে যে উড়িয়ে দিচ্ছে, তাদের অবস্থা কেমন হবে? যে দেখুন এটা উনি কি মানে দুর্বল,
জঈফ হাদিসে পাক জঈফ না, উলামায়ে কিরামের মতে হাদিসে পাক জয়ীফ না, হাদিসে পাক দুর্বল না, আমার রসুল যা বলেছেন তা দুর্বল না, এটা বর্ণনাসূত্র দুর্বল হতে পারে না। বর্ণনাসূত্র হচ্ছে আমি আর আপনি, ঠিক আছে? একটা কথা আমি মনে করেন প্রধানমন্ত্রী থেকে শুনেছি, সরাসরি শুনেছি, আমি এখন এটা এসে আপনাকে বললাম, তাহলে আপনি সরাসরি প্রধানমন্ত্রীর কথা শুনেন নাই, সাপোজ আমার কথা শুনেছেন। এখন আপনি বলার সময় আপনার স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে আমি যেরকম বলেছি হয়তো তার থেকে কিছুটা এদিক সেদিক হয়ে গেছে। হ্যাঁ, আমার স্মৃতিতে কিছু দুর্বল ছিল, আমি যার কাছ থেকে শুনেছি হয়তো ওনার হুবহু কথাটা আপনার কাছে পৌঁছাতে পারিনি, তো আপনি আরেকজনের কাছে এভাবে আস্তে 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 হয়তো কিছুটা এদিক সেদিক হয়ে গেছে, অর্থাৎ বলার ভঙ্গি। কিন্তু হাদিসে পাক তো ঠিক, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হয় কি, আমার গ্রহণযোগ্যতা মানুষের সামনে একরকম, আপনার গ্রহণযোগ্যতা আরেক রকম, আপনার ছাত্রের গ্রহণযোগ্যতা আরেক রকম। এখন মানুষ যখন আমার আপনার কাছ থেকে হাদিসে পাক শুনে যখন বর্ণনা করছে, তখন বলছে না মানুষ এটা খারাপ, এটা হাদিস বলেছে, এটা মনে হয় কোনো সমস্যা থাকবে। তো মানুষের অন্যান্য দোষের কারণে হাদিসে পাককে দোষী করা যাবে না, দোষ যেটা সেটা আমার। তো যখন রাবির মধ্যে, বর্ণনাকারীর মধ্যে যদি অন্য কোনো প্রকারের সমস্যা থাকে, তখন এটার কারণে উলামায়ে কেরাম অর্থাৎ উসুলে হাদিস যারা বিশেষজ্ঞ, তারা বলছেন এই হাদিসটা জয়ীফ, জয়ীফ মানে হচ্ছে দুর্বল, সনদ বর্ণনার ক্ষেত্রে দুর্বল, কিন্তু হাদিসের মতন যেটা মূল ইবারা যেটা ঠিক আছে এটার উপর আমল করতে হবে। তাই জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। কারণ মৌজু আমার বুঝে আসে না, আমি এটাকে মৌজু করে বলে দিলাম, মৌজু মানে বানাওয়ট, মানে অর্থাৎ মিথ্যা হাদিস, বানানো হাদিস। তো এরকম তো বানানো আমার আপনার পক্ষে সম্ভব না, কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাগের মধ্যে আছে, কেউ যদি কোনো মিথ্যার নিসবত সম্পর্ক যদি আমার রসুলের দিকে করে, যে আমার রসুল এরকম বলেছেন, এরকম বলে থাকে, যেটা আমার রসুল বলে নাই, তাহলে সে তার স্থান জাহান্নামের মধ্যে করে নিল। তাহলে আমাদেরকে অনেক সিনসিয়ার হওয়া দরকার, অনেক হিসাব করে সামনে আগানো দরকার। আমার রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, এরকম অনেক কিছু বলে ফেলি আমরা, অথচ কোরআনে পাকের প্রত্যেকটা আয়াত আমার জানা নাই, আল্লাহ বলেছেন বলে দিচ্ছি। আল্লাহ বলেছেন বললে সেটা কোরআনে পাকের আয়াত হতে হবে না হাদিসে কুদসি হতে হবে? এখন সব হাদিসও আমি জানি না, সব কোরআনে পাকের আয়াতও আমার জানা নাই, আমি দোকানে চায়ের দোকানে বসে বসে আমি বলছি আল্লাহ বলেছেন। এক ইমাম সাহেব, জুমার ইমাম খতিব, নামাজ হয়তো একটু লেট হয়েছে, এখন এক ব্যক্তি বলল যে হুজুর আপনি দেরি করেছেন, আপনার নামাজ হয় না, নামাজ কাজা হয়ে গেছে। কারণ মনে করেন মসজিদের মধ্যে একটা ক্যালেন্ডার চার্ট দেওয়া হয় কোন ওয়াক্তের নামাজ কয়টায় শুরু হবে, আসর ওয়াক্তের জামাত হবে মনে করেন 4:45, ফজর হবে মনে করেন 4:15, এখন জুমার কাটাটাও কিন্তু দেয়া থাকে একটাই, জুমার জামাতের ওয়াক্ত একটা দেয়া আছে, ওইটা উনি মনে করেছেন এটা ওয়াক্তই হচ্ছে একটা। ইমাম সাহেব মনে করেন যখন দেড়টা করে ফেললো, এখন হুজুর আপনার তো নামাজই হয় না, আপনি আজকে আমাদের নামাজ কাজা করে দিলেন। ইমাম সাহেব বলছেন জোহরের ওয়াক্ত আছে, এখন আমার নামাজ কাজা হয় নাই। এটা নিয়ে এখন খতিব আর ওই এলাকার স্বনামধন্য ব্যক্তির মাঝে তুমুল তর্ক বিতর্ক। ইনি বলছেন তুমি কোনো কিছু জানো না, তুমি এমনি খতিব হয়ে গেছো। এখন খতিব সাহেব বলতেছেন আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে ফতোয়া দিয়ে দেন তো আমাদের আর কি দরকার। একটা মানে বাক বিতণ্ড হয়ে গেল। তো এই যে না জানার কারণে,
আসলে কিন্তু ভুলটা ছিল ওই সাধারণ মানুষের,
সাধারণ মানুষের। এখন চায়ের দোকানে বসে বসে যদি আমি অনেক বড় মুফতি হয়ে যায় কেমনে হবে? তো মাদানী চ্যানেলের মধ্যে খুব সুন্দরভাবে মুফতি সাহেব বলেছেন যে কারো যদি হাত ভেঙে যায় আমরা প্লাস্টার করার জন্য ডাক্তারের কাছে কেন যাই? যারা ওই সিমেন্টের কাজ করে না, এটা ভালো প্লাস্টার করতে জানে, তাদের কাছে চলে গেলে কারণ তারাও প্লাস্টার করে, তো ভালো প্লাস্টার হয়ে যাবে। আমাদের যখন কারো রোগ হয়, আমাদের যদি স্যালাইন দিতে হয় বা ইঞ্জেকশন লাগাতে হয়, ইঞ্জেকশন দিতে হয়, তখন এই সুইটা মারার জন্য আমরা ডাক্তারের কাছে কেন যাই? তো ভালো তো মুচিও ভালো সুই মারতে জানে, সবচেয়ে বেশি ডেলি সুইয়ের কাজ মুচি বা যারা সেলাইয়ের দোকানে কাজ করে, সেলাই মেশিনে, তারাই ভালো। তো তাদের কাছে গিয়ে যদিও না আমার ইঞ্জেকশনটা মেরে দাও, স্যালাইনটা লাগাই দাও, তারা তো ভালো পারবে না। তো আসলে শুধু বলতে জানলেই, হ্যাঁ, ছোটকাল থেকে অনেক কিছু শুনে আসছে, তো শুনে শুনে মুফতি হয়ে যায় না, ভালো করে পড়তে হয় এবং বড় মুফতির কাছে থেকে অনেক দিন পর্যন্ত এগুলায় অভ্যস্ত হতে হয়,
স্টাডি করতে হবে, জি,
শরণাপন্ন থেকে শিখে
সংস্পর্শে থাকতে হয়, জি,
অনেক কিছু শিখতে হয়, এরপরে হয়তো কিছুটা ইলম অর্জন হয়, মানুষের ফিকহি জগতের মাসাইল গুলো হাল করতে পারে আর কি।
মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করে আসছি, হয়তো আমাদের প্রায় সময় শেষ পর্যায়ে। তো আমাদের চিন্তা করার বিষয় আজকে আমাদের পরিবেশ কেমন হয়েছে, তো বিশেষ করে আমি ওদিক দিয়ে যাব যে ইমাম সাহেবের জামাত সহকারে নামাজ আদায় করার সময় যারা আমরা ইমাম সাহেবের আগে রুকু সিজদা করে ফেলি তাদের একটু চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম সাহেবের আগে রুকু সিজদা করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ইনশাআল্লাহ আমরা ইমাম সাহেবের যখন ইক্তেদায়তু বিহাজাল ইমাম বলে দিই, তো ওনাকে যখন ইমাম মেনে নিয়েছি আমরা, প্লাস ওনার যে সিস্টেমে যে পদ্ধতি করে আমরা ইনশাআল্লাহ ওই পদ্ধতিতে ইনশাআল্লাহ নামাজের যে হুকুম আহকাম বিধান রুকুনগুলি রয়েছে তা পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুজুর, আর যেহেতু আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, এখানে আরেকটা প্রশ্ন প্রায় করবো, যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায়, এটার বিধানটা যদি একটু,
নামাজের মধ্যে যদি আমার কোনো ওয়াজিব কাজ ছুটে যায় আর আমি যদি নামাজের মধ্যে থাকি, তাহলে তো আমি সিজদায়ে সাহু যদি দিয়ে দেই তাহলে আমার নামাজ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব তরক করি, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলাম, তাহলে তো আমার নামাজ গেল, আমাকে আবার নতুনভাবে নামাজ পড়তে হবে। তো ওয়াজিব যদি ছুটে যায়, আমি যদি সিজদায়ে সাহু না করি, ভুলক্রমে ওয়াজিব ছুটে গেছে, আমি সিজদায়ে সাহু করলাম না, তাহলে ওই নামাজ আমাকে আবার পুনরায় আদায় করে দিতে হবে। অর্থাৎ ওইটা একটা মাকরুহ তাহরিমি, আমাকে আবার নামাজ পুনরায় আদায় করে দিতে হবে।
জি জি, মাশাআল্লাহ, ধন্যবাদ। দর্শক শ্রোতা, এভাবে আমরা নামাজের মধ্যে বিশেষ করে অনেকগুলি ওয়াজিব ছুটে যায়, যেমন এক সিজদা দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, যে এই ওয়াজিবগুলি আমাদের কাছ থেকে ছুটে যায়। আমরা এর বিধান আলহামদুলিল্লাহ হুজুর আলোচনার কাছ করার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী অনুষ্ঠানে আমরা আরও কিছু মাকরুহ তাহরিমি নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের সামনে উপস্থিত হব। এই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
নামাজ কেন হবে না?